বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 24শে মার্চ, 10ই চৈত্র এবং ফার্সি 4 ফরওয়ার্ড দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 এবং 850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, আফগানিস্তানে পাশ্চাত্যে যুদ্ধ অপরাধের বিচার না হয় রাশিয়ার প্রতিবাদ প্রসঙ্গে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এবং বাংলাদেশে রংপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে স্যার ডাকতে বাধ্য করার অভিযোগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন ঔপনিবেশিক আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য বিশ্লেষক মহলের। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আয়োজন রমজান খোদাপ্রেমের উৎসব শীর্ষক আলোচনা। তারপর থাকবে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। পবিত্র কোরআন তেলাওয়াতের যে কোনো আসরে কিছু কিছু আয়াতের তর্জমা ও তাফসির করারও আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানালো সংযুক্ত আরব আমিরাত। ভারতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল স্বৈরাচারের উদাহরণ বলে সমালোচনা করল কংগ্রেস। এবং বাংলাদেশের বিরোধী দল বিএনপির রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশে স্বাধীনতা নেই বলে ওবায়দুল কাদেরের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই পবিত্র কোরআন তেলাওয়াতের যে কোনো আসরে কিছু কিছু আয়াতের তর্জমা ও তাফসির করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই পদ্ধতি অনুসরণ করলে শ্রোতারা অনেক বেশি উপকৃত হবে। রাজধানী তেহরানে বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান মাসের প্রথম দিনে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াতের এক মাহফিলে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কারি ও পবিত্র কোরআনের প্রচার কাজে জড়িত কর্মকর্তা ওই মাহফিলে উপস্থিত ছিলেন। সর্বোচ্চ নেতা বলেন, সহি ও সুন্দর উচ্চারণে কোরআন তেলাওয়াতের একটি উদ্দেশ্য হওয়া উচিত শ্রোতাদের মুগ্ধ করা। আর শ্রোতাদের মুগ্ধ করতে হলে কারিকে এমনভাবে তেলাওয়াতের চর্চা করতে হবে যাতে তিনি আগে নিজের তেলাওয়াত শুনে মুগ্ধ হন। সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক রীতিনীতি ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। সেই সঙ্গে এই হামলার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত জাহরা এরশাদে নিউ ইয়র্কে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শীর্ষক এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তেহরানের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে যখন যুদ্ধের সময়ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখন ইহুদিবাদী ইসরায়েল শান্তির সময়ে সিরিয়ার বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। পূর্ব পরিকল্পিত এই হামলার মাধ্যমে পদ্ধতিগতভাবে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে এসব কথা বলেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ও সৌদি আরবের মধ্যে প্রায় 7 বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর গত 10 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একটি চুক্তি সই করেন। টেলিফোন আলাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষ হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে আবুধাবি সফরের আমন্ত্রণ জানান। তিনি ফার্সি নতুন বছর বা নওরোজ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা হুসেইন আমির আবদুল্লাহিয়ান এবং শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি টেলিফোনে কথা বলেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, টেলিফোনে কাতার ও ইরানের কর্মকর্তাবৃন্দ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপর জোর দেন। আলাপ প্রসঙ্গে নেতৃবৃন্দ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মত বিনিময় করেন। আমির আবদুল্লাহিয়ান টেলিফোন আলাপের শুরুতেই পবিত্র মাহে রমজানের সূচনায় শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একইভাবে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানিও আমির আবদুল্লাহিয়ানকে রমজান ও নওরোজের শুভেচ্ছা জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। গুজরাটের একটি আদালত তাকে একটি ফৌজদারি মানহানির মামলায় 2 বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পর এ পদক্ষেপ নেওয়া হল। রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ বাতিল করাকে স্বৈরাচারের আরেকটি উদাহরণ হিসেবে সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। আজ শুক্রবার লোকসভা সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার গুজরাটের সুরাট আদালত তাকে একটি ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দেয়, কিন্তু মামলা শুনানি চলাকালে আদালত থেকে তিনি জামিন এবং 30 দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি পেয়েছিলেন। মোদী পদবি উল্লেখ করে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাটের সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে 2 বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। তার ভিত্তিতে ভারতীয় সংবিধানের 102(1)(ই) অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন 1951-র 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করা হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে আজ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য MP বলেন,
সিদ্ধান্ত নিলেন এই লোকসভা সচিবালয় যারা নারদা কাণ্ডে তদন্তের জন্য অনুমতি দেন না, এ থেকেই বোঝা যাচ্ছে যে লোকসভা সচিবালয় তারা স্বাধীন চিন্তিত সিদ্ধান্ত নেননি, তারা নির্দেশিত সিদ্ধান্ত নিয়েছেন। আসলে রাহুল গান্ধী সহ বিরোধী কণ্ঠকে বিজেপি ভয় পাচ্ছে, তারা আতঙ্ক আছে, তাই ভাবছে যে করেই হোক এই কণ্ঠ রুদ্ধ করবো, এতে উল্টো ফল হবে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট বলেছেন, রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ বাতিল করা স্বৈরাচারের আরেকটি উদাহরণ। রাহুল গান্ধীর দেশের কণ্ঠস্বর যিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে আরো শক্তিশালী হবেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের বিরোধী দল বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতা তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে আরও বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে বিএনপি পরিচালিত হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই। লন্ডন থেকে যে সিদ্ধান্ত আসে তা মুখ বুঝে মেনে নিতে বাধ্য হন তারা। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে বিএনপি পরিচালিত হয় বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মধ্যে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিকভাবে কমিটি ভাঙে গড়ে বহিষ্কার পুরস্কার নির্ধারিত হয় এবং কমিটি ও মনোনয়ন নিয়ে বাণিজ্যও চলে। তাই মির্জা ফখরুল তোতা পাখির মতো সরকারের বিরুদ্ধে বিষোদ্গারে লিপ্ত থাকেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছিল বন্দুকের নলের মুখে জনগণকে জিম্মি করে অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে। অন্যদিকে আওয়ামী লীগ সবসময় জনগণের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অবাধ সুযোগ প্রতিষ্ঠায় অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষকে নির্বাক রাখতে নয়, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনিকে প্রতিষ্ঠা করতেই আওয়ামী লীগ সরকার পরিচালিত হচ্ছে। রাষ্ট্র ব্যবস্থা যে গণমুখী ও কল্যাণকর হতে পারে তার স্বরূপ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। তেহরানে জুমার নামাজের অস্থায়ী খতিব বলেছেন, 13তম সরকার বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্টে অবস্থান করছে। জনাব কাজেম সিদ্দিকী বলেন, বাইরের চাপ এবং বহুমুখী যুদ্ধ সত্ত্বেও 13তম সরকার জনগণের সহায়তায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাজেম সিদ্দিকী নওরোজ এবং রমজান উপলক্ষে মুসল্লিদের শুভেচ্ছা জানান। তিনি নওরোজ উপলক্ষে মাশহাদে দেয়া রাহবারের বক্তৃতার কথা উল্লেখ করে বলেন, আমাদের উচিত প্রকৃতির পরিবর্তন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকেও পরিবর্তন করা। তেহরানের জুমার খতিব আরও বলেন, রমজান মাসেও মানুষের অস্তিত্বে পরিবর্তন ও রূপান্তরের সূচনা হওয়া উচিত। তিনি এই পরিবর্তনের জন্য তওবা করা এবং আল্লাহর পথে ফিরে আসাকে অন্যতম প্রয়োজনীয় উপাদান বলে বিবেচনা করেন। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের তুল কারাম শহরের কাছে ইজবাত শুফা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ইসরায়েলি সেনারা 25 বছর বয়সী আমির ইমার আবু খাদিজার বাড়িতে হানা দিয়ে তার মাথায় গুলি চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিতে আমিরের মাথার খুলি উড়ে যায়, এছাড়া তার শরীরের নিম্নাংশেও গুলি লাগে। স্থানীয় মানবাধিকার কর্মী মুরাদ দ্রবি বলেছেন, বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা গ্রামটিতে হানা দিয়ে এর প্রবেশপথগুলো বন্ধ করে দেয় এবং একটি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িটি থেকে গুলিবর্ষণের শব্দ শোনা যায় এবং ওই গুলিতে আবু খাদিজা নিহত হন। সৌদি আরব ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার এবং পরস্পরের দেশে দূতাবাস চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে। সৌদি টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন ঈদ উল ফিতরের পরপরই দামেস্কে সৌদি দূতাবাস এবং রিয়াদে সিরিয়ার দূতাবাস আবার চালু করার জন্য দুদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একমত হয়েছেন। সিরিয়ার একজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর সৌদি আরব দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। 2021 সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়া হলে দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। রিয়াদের সঙ্গে দামেস্কের সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠিত হলে তা হবে একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এর ফলে আরব বিশ্বে সিরিয়ার পুরোপুরি প্রত্যাবর্তনের পথ সুগম হবে। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম পানির নিচে চলাচলযোগ্য একটি যুদ্ধ ড্রোনের পরীক্ষা চালানোর কথা ঘোষণা করেছে। দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ বলেছে, এই ড্রোনের মাধ্যমে সাগরে রেডিও অ্যাক্টিভ সুনামি সৃষ্টি করা সম্ভব। কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে কেসিএনএ জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে পাশ্চাত্যের যুদ্ধ অপরাধের তদন্ত বা বিচার না হওয়ায় আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন। আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত আফগানিস্তানে পাশ্চাত্যের যুদ্ধ অপরাধের তদন্ত বা বিচার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তিনি বলেছেন, ওই বিচারের হাত থেকে রক্ষা পেতে মার্কিন সরকার ও পাশ্চাত্য আইসিসির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ল্যাভরভ বলেছেন, আইসিসি যখন আফগানিস্তানে পাশ্চাত্যের যুদ্ধ অপরাধের তদন্ত শুরু করে, তখনই পাশ্চাত্য এই আদালতের কর্মকর্তাদের উপর নানা নিষেধাজ্ঞার হুমকি দেয়। আর ওইসব নিষেধাজ্ঞার হুমকির কারণে আইসিসির উন্নয়নশীল দেশ বিষয়ক প্রতিনিধি আফগানিস্তানে পশ্চিমাদের তথা মার্কিন ও নেটো সেনাদের যুদ্ধ অপরাধ তদন্তের ওই কার্যক্রম বন্ধ করে দেন। অথচ আফগানিস্তানে পশ্চিমাদের যুদ্ধ অপরাধের সাক্ষ্য প্রমাণের সংখ্যা ছিল বিপুল। হেগের আন্তর্জাতিক আদালত 2006 সালে আফগানিস্তানে পশ্চিমাদের যুদ্ধ অপরাধের তদন্ত শুরু করে। ওই আদালতের তৎকালীন প্রধান ফাতো বেনসোদা 2017 সালে এ বিষয়ে তদন্তের পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে বলেন বিচারক প্যানেলকে। কিন্তু এই অবস্থায় মার্কিন সরকার ফাতো সহ আইসিসির আরো কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। ফলে ওই কর্মকর্তারা পিছু হটতে বাধ্য হন এবং এর ফলে মার্কিন সেনাদের যুদ্ধ অপরাধের তদন্ত ও বিচারের কাজ বন্ধ হয়ে যায়। হিউম্যান রাইটস ওয়াচ সহ কোনো কোনো মানবাধিকার সংস্থা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। অথচ আইসিসি পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়ে ও মার্কিন সরকারের সঙ্গে যোগ সাজশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ অপরাধে জড়িত বলে ঘোষণা দিয়ে গত 17 মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ল্যাভরভ এ প্রসঙ্গে বলেছেন, আইসিসির প্রধান একজন অ্যাংলো স্যাক্সন, তাই এটা অনুমান করা যাচ্ছে যে তিনি তার প্রভুদের হুকুম তামিল করবেন। রাশিয়ার বিচার বিভাগ পুতিনের বিরুদ্ধে আইসিসির অভিযোগকে প্রমাণহীন এবং ওই রায়কে অবৈধ বলে ঘোষণা করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেদভেদেব বলেছেন, পুতিনকে গ্রেফতারের যে কোনো চেষ্টা হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রংপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে স্যার ডাকতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
একসময় উপমহাদেশের এই বাংলা অঞ্চলে যারা পাঠদান করতেন কিংবা নানা ধরনের পাঠশালায় বা বিদ্যাপীঠে শিক্ষা দীক্ষা বিতরণের কাজ করতেন, তাদেরকে ওস্তাদজি, গুরুজি কিংবা পণ্ডিত মশাই ইত্যাদি নামে ডাকা হতো। কি উপায়ে সেই সম্বোধনগুলো বিবর্তিত হয়ে স্যার হয়ে গেল সেটি একটি গবেষণার বিষয়। কেননা ইংরেজদের বিদ্যাপীঠগুলোতে যারা পাঠদান করেন তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হয় না। সে যাই হোক, ভাবনার বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের বয়স অর্ধশত পেরিয়ে গেলেও সেই স্যার সম্বোধনের এখনো কোনো দেশজ রূপ তৈরি হয় নাই। ইংরেজি ভাষী দেশে অপরিচিত যে কোনো ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করা হয় কিংবা করা যায়। এসব দেশে কাউকে স্যার বলা বা না বলায় কোনো ক্ষতি কিংবা বৃদ্ধি নাই। মোট কথা, পাশ্চাত্যের মোটা দাগের ফ্ল্যাট সোসাইটিগুলোতে কিংবা সমতল সমাজগুলোতে অপরিচিত সবাই সবাইকে স্যার বলতে পারেন, কিন্তু এরা সাধারণত পরিচিত কেউ কাউকে স্যার বলে সম্বোধন করেন না। কারণ ফ্ল্যাট সোসাইটিগুলোতে সবাই সবাইকে নাম ধরে ডাকতেই স্বাভাবিকভাবে পছন্দ করেন। কিন্তু সমস্যা তৈরি হয়েছে উপনিবেশিক উত্তর অসমতার কিংবা ভেদাভেদের সমাজে। এরা একদিকে পাশ্চাত্য রীতির অফিস আদালত কিংবা রাষ্ট্রকাঠামো গ্রহণ করেছে, অন্যদিকে প্রাচ্য রীতির অসমতার কিংবা ভেদাভেদের সমাজ ব্যবস্থাও টিকিয়ে রেখেছে। এহেন অবস্থায় কালচারাল ক্রাইসিস কিংবা সাংস্কৃতিক সংকটের যে চিত্রগুলো প্রতিদিন আমরা প্রত্যক্ষ করি তা অপ্রত্যাশিত হলেও অনিবার্য বটে। কারণ অনেকবার স্যার সম্বোধন নিয়ে বাংলাদেশে সরকারি আমলাদের প্রত্যাশার সঙ্গে বিভিন্ন মহলের বাতচিত আলোচনার জন্ম দিয়েছে বারংবার। তবে সম্প্রতি রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের আপা না স্যার ডাকা বিষয়ে সৃষ্ট আলোচনায় ইস্যুটি আবারও সামনে এসেছে। এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল বলেন,
প্রশাসন যদি এরকম বাধ্য করে স্যার বলাতে তাহলে দেশে সাধারণ জনগণ বলে কিছু থাকে না।
আর রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হাবু বলেন,
জেলা প্রশাসক মানে জনগণের সাথে তিনি যুক্ত হয়ে কাজ করবেন, সেখানে যদি জনগণের সাথে তিনি দূরত্ব তৈরি করেন তাহলে খুব খারাপ।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আয়োজন রমজান খোদা প্রেমের উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা পবিত্র রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত ভাষণের কিছু অংশ তুলে ধরেছিলাম। ওই একই ভাষণে মহানবী বলেছেন, হে মানুষেরা, এই মাসে সৎ আচরণের চর্চাকারী তথা সুন্দর আচরণকারীরা কিয়ামতের দিন পুল সিরাত পার হওয়ার সৌভাগ্য অর্জন করবে, আর যারা অসৎ তাদের পাগুলো সেদিন পিছলে যেতে চাইবে। যে কেউ এই মাসে তার অধীনস্থ কর্মীদের কাজের বোঝা কমিয়ে দেবে আল্লাহ পরকালে তার হিসাব নিকাশ সহজ করবেন, এবং যে কেউ এই মাসে অন্যকে বিরক্ত করবে না মহান আল্লাহ তাকে কিয়ামত বা বিচার দিবসের দিন নিজের ক্রোধ হতে নিরাপদ রাখবেন। যে কেউ রমজান মাসে কোনো এক ইয়াতিমকে সম্মান করবে ও তার সঙ্গে দয়ার্দ্র আচরণ করবে, মহান আল্লাহ বিচার দিবসে তার প্রতি দয়ার দৃষ্টি দেবেন। যে এই মাসে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে, মহান আল্লাহ বিচার দিবসে তার প্রতি দয়া করবেন। আর যে এই মাসে আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ তাকে নিজ রহমত থেকে দূরে রাখবেন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান প্রসঙ্গে আরও বলেছেন,
যে রমজানে এ মাসের জন্য নির্দেশিত বা নির্দিষ্ট ইবাদতগুলো করবে, আল্লাহ তাকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। যে এই মাসে ফরজ বা অবশ্য পালনীয় ইবাদত বা দায়িত্বগুলো পালন করবে, তাকে অন্য মাসে ওই একই কাজের পুরস্কারের চেয়ে 7 গুণ বেশি পুরস্কার দেয়া হবে। যে রমজান মাসে আমার উপর সালাওয়াত বা দরুদ পাঠাবে, আল্লাহ বিচার দিবসে তার ভালো কাজের পাল্লা ভারী করে দেবেন, অথচ অন্যদের পাল্লা হালকা থাকবে। যে এই মাসে পবিত্র কোরআনের মাত্র 1 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাকে এর বিনিময়ে এত সওয়াব দেবেন যে তা অন্য মাসে পুরো কোরআন তেলাওয়াতের সমান হবে।
বিশ্বনবী রমজান প্রসঙ্গে আরও বলেছেন, হে মানুষেরা, বেহেশতের দরজাগুলো এই মাসে তোমাদের জন্য খোলা থাকবে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য বন্ধ হয়ে না যায়। রমজান মাসে দোজখের দরজাগুলো বন্ধ রয়েছে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য কখনো খুলে না যায়। এই মাসে শয়তানগুলোকে হাতকড়া পরিয়ে বন্দী রাখা হয়েছে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে না পারে। বছরের বিভিন্ন সময়ে আমরা ব্যস্ত থেকেছি বস্তুগত নানা আয়োজনে এবং পার্থিব নানা চাওয়া পাওয়ার হিসেব নিয়ে। ফলে আমাদের অসচেতন আত্মা খোদাপ্রেমের সড়ক থেকে নেমে গেছে নিচু পর্যায়ে। তাই দরকার আত্মাকে উন্নতি আর উন্নয়নের তথা খোদার একান্ত সান্নিধ্য ও নৈকট অর্জনের দিকে নেয়ার। আর পবিত্র রমজান মাস আমাদের আত্মাকে এবং আচার আচরণ খোদার রঙে রঙিন করার মহাসুযোগ দেয়।
মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভের জন্য হৃদয় ও মনকে আল্লাহমুখী করে নামাজ আদায় করাও এক অতি বড় সুযোগ, তাতে কোনো সন্দেহ নেই। অন্য ইবাদতগুলোতেও রয়েছে একই ধরনের সুযোগ, কিন্তু রমজানে খোদাপ্রেমের সুযোগগুলো অনেক বেশি প্রশস্ত এবং এ মাসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমগুলো খুব বেশি বৈচিত্র্যময়। যেমন নফল নামাজ ছাড়াও প্রেমময় নানা মোনাজাত রমজানের বাড়তি কিছু আকর্ষণ। এইসব দোয়া ও মোনাজাত মুসলমানদেরকে উপহার দিয়ে গেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত। খোদাপ্রেমের মোহনীয় সব সংলাপে সমৃদ্ধ এই সব দোয়ার মধ্যে রয়েছে দোয়ে সাহার, দোয়ে আবু হামজা সোমালি, দোয়ে ইফতিতাহ, দোয়ে জওশান কাবির ও দোয়ে জওশান সাগির ইত্যাদি।
কোরআন তেলাওয়াত রমজানের আরও একটি নুরানি আকর্ষণ। রমজানকে বলা হয় কোরআনের বসন্ত। আত্মগঠন ও চরিত্র সংশোধন এবং মনকে আবারও পবিত্র করার ও সব জঞ্জাল আর পঙ্কিলতা থেকে মুক্ত করার মাধ্যম হল কোরআন অধ্যয়ন। পবিত্র রমজান মহান আল্লাহর দিকে সফর করার মাস। তবে আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় শর্ত হল গুনাহ বর্জন। ফরজ ও নফল সহ আমরা যত বেশি ইবাদত করি না কেন, পাপ বর্জন করা না হলে কাঙ্ক্ষিত আত্মসংশোধন, আত্মার উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভ অসম্ভবই থেকে যাবে। কেউ যত ভালো ভালো ওষুধই খাক না কেন, পাশাপাশি যদি শরীরের রোগ বর্ধক খাবার ও কাজগুলো বন্ধ না করে, তাহলে কোনো ওষুধেই তার রোগ সারবে না। শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ দ্বিতীয় রমজানের দোয়া।
হে আল্লাহ, তোমার রাহমাতের ওসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও, দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে, আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২৪শে মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আরবের ভারতীয় পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু। প্রথম আলো, পুতিন গ্রেপ্তার হলে যুদ্ধ লেগে যাবে ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, লন্ডন থেকে যে ওহি আসে তা মুখ বুঝে মানতে হয় ফখরুলদের ওবায়দুল কাদের। মানব জমিনের খবর, ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি। রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় ৭৪ জনকে আটক, কালের কণ্ঠ। নয়া দিগন্তের শিরোনাম, রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল। কলকাতা শিরোনাম, এই মোদীর নতুন ভারত, গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছল, টুইট করে রাহুলের পাশে দাঁড়ালেন মমতা, আনন্দবাজার পত্রিকা। এবার মোদীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলার হুমকি কংগ্রেসের গণশক্তি। নিজের মুখেই প্রমাণের কথা স্বীকার, গ্রেপ্তার নয় কেন, নারদা ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন কুণাল। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। পুলিশ কর্মকর্তাকে খুন, আরবের ভারতীয় পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু। প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পুলিশ কর্মকর্তা মামুন খান খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরফ খানের ভারতীয় পাসপোর্ট বাতিল করতে দেশটির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। শীঘ্রই যাতে তার পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া ভারত সরকার শুরু করে সে চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠাট্টা, গরুর গোশতের কাছে খোলা চিঠি। ইত্তেফাকে দ্রব্যমূল্য বিশেষ করে গোশতের আকাশ ছোঁয়া দাম নিয়ে ঠাট্টার ছলে নিষ্ঠুর কথাটা তুলে ধরা হয়েছে এই চিঠিতে। বলা হয়েছে, পত্রের শুরুতেই তোমার জন্য রইল দেশবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে আকাশসম উচ্চ মূল্য নিয়ে তুমি বহাল তবিয়তেই সুখ ও স্বপ্নে দিনানিপাত করিতেছ। পরসমাচার এই যে আজ আমরা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো ভালো নেই, মনে পড়ছে সেই সব দিনগুলোর কথা। এই তো কিছুকাল আগেও তোমার সাথে আমাদের সপ্তাহান্তে কিংবা এক পক্ষকাল পরে হলেও অন্তত একবার দেখা হতো, অথচ অশ্রুসিক্ত নয়নে বলতে হয় মাস শেষে আজ বছর পেরিয়ে গেলেও এদেশের অধিকাংশ গরিবের ঘরগুলোতে যেন তোমার দেখা মেলা ভার, অনেকটা আকাশ কুসুম কল্পনাও। তাই তো আজ আমরা আম জনতারা দিন গুনতে থাকি, কবে আসবে কোরবানির ঈদ, কবে দেখা পাব এক টুকরো গরুর গোশতের। ডিসিকে স্যার ডাকতে বাধ্য করার ঘটনায় বেরবি শিক্ষক সমিতির নিন্দা মানব জমিনের এ খবরে লেখা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুককে জনসমক্ষে রংপুরের জেলা প্রশাসক ডক্টর চিত্র লেখা নাজনীন স্যার সম্বোধন করাতে বাধ্য করায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যুগান্তরের খবরে লেখা হয়েছে সিইসির প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির। বিস্তারিত খবরে বলা হয়েছে বিএনপিকে হঠাৎ করেই সংলাপের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এতে অংশ নিতে পারবে বিএনপির সমমনা দলগুলো। বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তবে ইসির সংলাপের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্বাচন কমিশনের আমন্ত্রণ পত্র হাতে পেয়েছেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংলাপে যাওয়ার কোনো সুযোগ নেই, তার দল এ সংলাপে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না, কারণ বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। এ বিষয়ে ইসির কিছু করার নেই, এটি সরকারের বিষয়। বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সংলাপ ছাড়া অন্য কোনো আলোচনায় অংশ নেবে না। এদিকে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দুবছরের কারাদণ্ডের জের খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সাংসদ পদ। আনন্দবাজার পত্রিকায় সংবাদ প্রতিদিন সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দুবছর জেলে সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে একথা জানানো হল। সুরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তার উপর সাংসদ পদ বাতিলের খড়গ ঝুলছিল। কংগ্রেসের তরফেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল রাহুলকে সংসদ থেকে দূরে রাখার উদ্দেশ্যেই বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। সেই আশঙ্কাই সত্যি হল। উচ্চতর কোনো আদালতে এই রায় বাতিল না হলে 2024 সালের লোকসভার লড়াই থেকেও রাহুল গান্ধী ছিটকে যেতে পারেন, আর সেটা রাহুল তথা কংগ্রেসের জন্য আরো বড় ধাক্কা হতে পারে। তবে কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধী এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারেন। এদিকে আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম এরকম, এই মোদীর নতুন ভারত, টুইট করে রাহুলের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরটিতে লেখা হয়েছে তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মমতা বা অভিষেক কেউই রাহুলের নাম নেননি। তবে জোড়া টুইটের সময় দেখে মনে করা হচ্ছে নাম না করলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী এবং দলের সাধারণ সম্পাদক। মমতা টুইটে বলেছেন, যখন ফৌজদারি মামলার অতীত থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার জন্য। আজ গণতন্ত্র নতুন নিচতায় পৌঁছল। আর গণশক্তির এক খবরে লেখা হয়েছে রাহুল গান্ধী বিতর্কের মধ্যেই এবার পাল্টা মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীর। মোদীকে ক্লাসলেস মেগালোম্যানিয়াক বলে অভিহিত করে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন যে তিনি এখন মোদির বিরুদ্ধে মানহানির মামলা করবেন এবং দেখবেন আদালত এখন কত দ্রুত কাজ করে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে বরাবরের মতো আজও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত সপ্তাহে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, ইরান ও সৌদি আরবের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক হওয়া প্রসঙ্গে বিশেষ সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনেছিলাম। আজ এ বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনা হবে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন সিনিয়র সাংবাদিক, ডেইলি স্টার পত্রিকার বাংলা বিভাগের সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার এবং জনপ্রিয় উপস্থাপক গোলাম মর্তজা। জনাব গোলাম মর্তজা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।
জনাব গোলাম মর্তজা, ইরান সৌদি আরবের মধ্যে চুক্তির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। সবার মুখে, বিশেষ করে রাজনীতি সচেতন ব্যক্তি মাত্রই বিষয়টি নিয়ে ভাবছে। বিশ্ব রাজনীতিতে নতুন কিছুর ইঙ্গিত দেখছে তারা। তো আজকের পর্বের শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনার কি মনে হয় ইরান এবং সৌদি আরবের মধ্যকার এই চুক্তি আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তনের সূচনার ইঙ্গিত?
সত্যি সত্যি যদি এই চুক্তিটি বাস্তবায়ন হয়, সত্যি সত্যি যদি এই চুক্তির দৃশ্যমান ভাবে আমরা যেটা দেখছি সেটা যদি ঠিক থাকে, তাহলে আঞ্চলিক বলতে পুরো মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো যতগুলো আছে এই অঞ্চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে এর বড় এক প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রমুখী যে নীতি এই অঞ্চলের, তার অনেকটাই পরিবর্তন হতে পারে। অনেকেই চাইতে পারে যে আমরা শুধুমাত্র একমুখী নীতিতে থাকবো না, আমরা দ্বিমুখী নীতিতে যাব, চীনের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করব। অর্থাৎ সৌদি আরব যদি নেতৃত্বে থাকে, সৌদি আরব যদি পথ দেখায়, তাহলে এই অঞ্চলের আরো বহু দেশের সে পথে হাঁটার একটা সুযোগ আছে, সে পথে হাঁটার একটা সম্ভাবনা আছে। আপনি জানেন যে সংযুক্ত আরব আমিরাত সহ যে অর্থনৈতিক শক্তিগুলো আছে, সেই অর্থনৈতিক শক্তিগুলো কিন্তু অনেকটাই সৌদি আরব যে নীতিতে চলে তারাও সেই রকম নীতিতেই চলে। সেক্ষেত্রে সৌদি আরব যদি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, স্বাভাবিক সৌদি আরবের সঙ্গে আছে, অর্থাৎ সৌদি আরব যদি চীনের উপরে নির্ভরশীল হয়ে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, সেই ক্ষেত্রে অন্যান্য দেশেরও এই পথে হাঁটার একটা সম্ভাবনা আছে।
জনাব গোলাম মর্তজা, বিশ্বের বহু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এককভাবে নির্ভর করে থাকে এমনটি দেখা যায়। এই চুক্তির ফলে সেই একক নির্ভরতার জায়গাটি থেকে অনেকে সরে আসবে কিনা, আপনার কি মনে হয়?
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একক নির্ভরতা কমিয়ে চীনের দিকে মুখ ফেরাতে পারে, একই সঙ্গে অন্যান্য দেশেরও ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রক্রিয়া শুরু করতে পারে, পারার একটা সম্ভাবনা আছে। এবং সেটা যদি হয়, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপের যে অবস্থান ইরানের প্রতি আছে, ইউরোপও চাইবে যে ইরানকে পুরোপুরিভাবে চীনের দিকে ছেড়ে না দিয়ে ইরানকে তার পক্ষে রাখতে, সৌদি আরবকে তার পক্ষে রাখতে। অর্থাৎ এক ধরনের প্রতিযোগিতামূলক, ইতিবাচক প্রতিযোগিতামূলক একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে।
শ্রোতা বন্ধুরা, ইরান সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক চুক্তি নিয়ে বিশিষ্ট সাংবাদিক গোলাম মর্তজার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে জনাব গোলাম মর্তজা। ইরান এবং সৌদি আরবের মধ্যকার চুক্তির প্রকাশ্য বিরোধিতা করেছেন ইসরায়েলের নেতারা, এর কারণ কি, বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি কি?
প্রথমত কথা, ইসরায়েল বিরোধিতা করবে, ইসরায়েল নেতৃবৃন্দ বিরোধিতা করবে, সেটাই স্বাভাবিক। কারণ ইসরায়েল সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি তার সম্পর্ক থাকে এবং নির্ভরশীল থাকে, তাহলে ইসরায়েল যা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে দিয়ে সেটাই করাবে। কিন্তু সেটা না করে সৌদি আরবের মতো দেশের যদি চীনের সঙ্গে সম্পর্ক এত ঘনিষ্ঠ হয় এবং চীন যদি প্রভাবিত করে ইরানের সঙ্গে সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার দিকে নিয়ে যেতে পারে, স্বাভাবিকভাবেই ইসরায়েল যা চাইবে এই অঞ্চলে সেটাই ঘটবে, এরকমটা নাও হতে পারে। অর্থাৎ এরকম প্রভাব কমে যেতে পারে, তো কমে যেতে পারে বলেই ইসরায়েলের এখানে চিন্তিত হবার কারণ আছে। এবং সেই কারণে এই চুক্তিটি বাস্তবায়ন হবে কি হবে না সেটার অনেকখানি নির্ভর করবে ইসরায়েলি কূটনীতি কতটা সৌদি আরবের উপরে প্রভাব তৈরি করতে পারলো। বিশেষ করে নিরাপত্তা জায়গাতে যে কথাটি বলা হয় যে যুবরাজ সালমান অনেকটাই ইসরায়েলের উপরে নির্ভরশীল, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এখানে নানা সমস্যা তৈরি হবে। আর এই ধরনের একটা চুক্তি করার ক্ষেত্রে, চীনের সঙ্গে সম্পর্ক করে ইরানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে, আমার ধারণা যে সৌদি আরব বা যুবরাজ সালমান এই নিরাপত্তাগত বা এই সমস্ত বিষয় চিন্তা করেই তিনি অগ্রসর হয়েছেন। তো সেই কারণে আমার কাছে মনে হয় না যে এই চুক্তিতে একেবারে হুট করে একেবারে পুরোপুরি ভাবে চুক্তি আবার বাতিল করানো যাবে, তবে অনেক খেলাধুলা হবে, অনেক টানাপোড়েন হবে।
জনাব গোলাম মর্তজা, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সব শেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, ইরান সৌদি চুক্তির পর একটি খবর বেরিয়েছে সৌদি আরবে জাতিসংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী একটি পর্যটন বিষয়ক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে ইসরায়েল সহ বিশ্বের 23টি দেশের দাওয়াত পাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের প্রতিনিধি দলের ভিসার অনুরোধ বাতিল করে দিয়েছে সৌদি আরব। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কাছ থেকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চেয়েছিল সেটি কেনায় স্থগিত করেছে, কারণ হিসেবে তারা দেখিয়েছে নেতানিয়াহুর সরকার যেহেতু সংকটে সে কারণে আপাতত তারা বিষয়টি স্থগিত করেছে। এখানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যে দুটি ঘটনা ঘটেছে, এ দুটি ঘটনা নিয়ে আপনার বিশ্লেষণ কি?
হ্যাঁ, এই এই যে দুটি ঘটনার কথা বললেন, এই দুটি ঘটনাই বিশ্ব মিডিয়ায় আলোচিত হয়েছে এবং এর ব্যাখ্যা নানাবিধ ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। আমি যে সৌদি আরবের নিরাপত্তার কথা বলছি, বিশেষ করে এই শাসক পরিবারের নিরাপত্তার উপরে সৌদি আরব অনেকটা ইসরায়েলের উপর নির্ভরশীল হয়েছিল বলে এক ধরনের গুঞ্জন আছে, এবং ধারণা করা হয় যে সেই জায়গাগুলোতে হয়তো এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়তো সৌদি আরবের ভেতরে এই বোধোদয়টা এসেছে যে আমরাই তো বড় শক্তি, তাহলে আমরা কেন ইসরায়েলের উপর নির্ভর হয়ে থাকবো, বা ইসরায়েল যা বলবে সেটাই আমি করবো কেন, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বলবে এবং আমাদের সেই নীতিতে চলতে হবে। আমার ধারণা যে এই জায়গা থেকে হয়তো বের হয়ে আসতে চাইছে। আর সৌদি আরবের নীতির প্রতিফলন সংযুক্ত আরব আমিরাতের উপরে আর অন্যান্য দেশের উপরে পড়বে। অর্থাৎ এই চুক্তিটি ইরান যখন পারমাণবিক চুক্তি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে, তখন তার একটি প্রভাব সারা পৃথিবীতে পড়েছিল, চুক্তিটি বাস্তবায়ন কিন্তু হয়নি, এটা আমাদের মনে রাখতে হবে। সেই কারণে এখানে যত ঘটনাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত গিয়ে আমাদের অপেক্ষা করতে হবে যে বাস্তবায়নগত জায়গাতে আর কি কি ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এইখানে কোন কৌশল অবলম্বন করে এবং সেই কৌশল সৌদি আরব, চীন এবং ইরান কতটা যোগ্যতা দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারে, তার উপরে নির্ভর করবে এই চুক্তির ভবিষ্যৎ এবং এতক্ষণ যে আলোচনা করলাম তার বাস্তবায়ন।
তো জনাব গোলাম মর্তজা, ইরান সৌদি আরবের মধ্যে চুক্তি যেটি বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়, সে বিষয়টি নিয়ে রেডিও তেহরানের সাথে দুই পর্বে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, এখানেই বিদায় চাইছি আজকের আলাপন থেকে। আগামী সপ্তাহে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপনে হাজির হব। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আল মায়াদিন টিভি নেটওয়ার্ক সিরিয়ার পূর্বাঞ্চলীয় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সেন্টার স্বীকার করেছে ইরানের বিরুদ্ধে তাদের সকল কৌশল ব্যর্থ হয়েছে। সেন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিক নিষেধাজ্ঞা, সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়াস সহ আমেরিকার বিভিন্ন সরকারের সকল কৌশল ব্যর্থ হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পবিত্র কুরআন তিলাওয়াতের যে কোনো মাহফিলে কয়েকটি আয়াতের তর্জমা ও তাফসির করারও আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানাল সংযুক্ত আরব আমিরাত। ভারতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল স্বৈরাচারের উদাহরণ বলে সমালোচনা করল কংগ্রেস। এবং বাংলাদেশের বিরোধী দল বিএনপির রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে ওবায়দুল কাদেরের মন্তব্য। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সাথে ইমেইল করার ঠিকানা আবারও বলে দিচ্ছি রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.